الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک بند আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জীবনের মূল লক্ষ্য। এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটি বিষয় নিয়ে থাকি এবং কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আমরা জেনে থাকি। আজকে ইনশাল্লাহ এর বিপরীত হবে না, একটি বিষয় আমরা নিয়েছি সেই বিষয় সম্পর্কে আমরা শুনব। আসুন শুরুতে দুরুদ পাকের ফজিলত শ্রবণ করি। হযরত আল্লামা মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ থেকে বর্ণিত, যখন তোমরা কোনো মজলিসে অর্থাৎ বৈঠকে বসবে তখন এটা বলো, বিসমিল্লাহ রহমান রহিম ওয়াসল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ পাক তোমাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তোমাদেরকে গীবত থেকে বিরত রাখবে, আর যখন বৈঠক থেকে উঠবে তখন এটা বলবে, বিসমিল্লাহ রহমান রহিম ওয়াসল্লাহু আলা মুহাম্মদ। তখন ফেরেশতা মানুষদেরকে তোমার গীবত করা থেকে বিরত রাখবে, বিসমিল্লাহ রহমান রহিম ওয়াসল্লাহু আলা মুহাম্মদ। অর্থাৎ দুরুদ পাক যদি আমরা পড়ি কোনো বৈঠকে তাহলে মানুষের গীবত থেকে আমরা বাঁচতে পারবো, আর ওঠার সময় যদি আমরা পড়ি তাহলে মানুষ আমাদের গীবত থেকে বাঁচতে পারবে। কেমনই ফজিলত, কেমনই বরকত আল্লাহ পাকের নাম এবং নবিয়ে পাকের দুরুদ পাক। আল্লাহ পাক আমাদেরকেও অধিক পরিমাণে জিকির এবং নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাব্বত ও ভালোবাসা নিয়ে দুরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামত বারাকাতুল আলিয়া 72 যে নেক আমুল ইসালা ইসলামী ভাইদের জন্য দিয়েছেন তাতে তিনি ইরশাদ করেছেন যেন কমপক্ষে 313 বার আমরা দুরুদ পাক পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান জীবনের মূল লক্ষ্য। জীবনের মূল লক্ষ্যই আল্লাহ পাককে রাজি করা, নবিয়ে পাককে রাজি করা। জীবনের মূল উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট যেটাই আমরা বলি না কেন সেটা একটাই, যেন আল্লাহ পাক আমার উপর রাজি হয়, যেন আমার দুনিয়াও সুন্দর হয় আখেরাতও সুন্দর হয়। আল্লাহ পাকের রাজি করার মাধ্যমে একটা আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের আদেশকৃত কাজ করা এবং নিষেধকৃত কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই অনুষ্ঠানে আমরা শুনে থাকি কীভাবে জীবনের মূল লক্ষ্যে পৌঁছানো যায় এবং কীভাবে আল্লাহ পাকের আদেশকৃত কাজ করা যায় এবং নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা যায়। আজকের বিষয়ে আমরা নিয়েছি এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকও ইরশাদ করেছেন, হাদিসে পাকও এর ব্যাপারে ইরশাদ করা হয়েছে। বুজুরগণের দিনরাও যে বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন, কারণ এটি এমন একটি বিষয় যেটি নিজের আমল নামাকে নষ্ট করে দেয়, নিজের সঞ্চরিত অর্থকে নষ্ট করে দেয়। দুনিয়ার অর্থ না, নেকির অর্থ। অর্থাৎ যে নেকি রয়েছে, যেটা আমি সঞ্চয় করেছি ইবাদত করে, দিনে ইবাদত করে, রাতে উঠে উঠে তাহাজ্জুদ পড়ে, সেই ইবাদতকে আমার নষ্ট করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে গীবত। জি হ্যাঁ, মানুষের দোষকে আলোচনা করা, মানুষের দোষকে অন্যের কাছে বলা, মানুষের গীবত করা, এর ক্ষতিকর দিক সম্পর্কে আমরা শ্রবণ করব। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গীবত থেকে বাঁচা। বর্ণিত রয়েছে গীবতের ধ্বংসলীলার মধ্যে এটিও একটি, এর দ্বারা নেকিসমূহ বরবাদ হয়ে যায়। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের সামনে তার আমলনামা খোলা হবে। সে বলবে, আমি দুনিয়াতে অমুক অমুক সৎকাজ করেছিলাম, তা কোথায় গেল? বলা হবে, তুমি যে গীবত করেছিলে সেটার কারণে তোমার নেকিসমূহ তোমার আমলনামা থেকে মুছে দেওয়া হয়েছে। আল্লাহ একবার, আল্লাহ আল্লাহ। দুনিয়াতে পাহাড় পরিমাণ নেকি করে আমি কবরে গেলাম, কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামা খোলা হয় আর আমলনামা যদি এমপিটি থাকে, খালি, একদম কিছু নেই, পুরোই ফাঁকা, তখন আমি অত প্রশ্ন করবো, আল্লাহ আমার নেকি কই? তখন বলা হবে, তুমি নেকি করেছো, গীবত করার কারণে সেগুলো তোমার আমলনামা থেকে মুছে দেওয়া হয়েছে। তখন অবস্থা কেমন হবে? আজকে এমন হয়, অনেক সময় দেখা যায় মসজিদ থেকে বেরোয়, মাথায় এখনও টুপি রয়েছে কিন্তু চা দোকানে বসে এখন গীবত করতেছে। এই যে আমি ইবাদত করে আসলাম, এই যে নেকি করে আসলাম, এই নেকি তো আমাকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারে নাই। আমি যে মসজিদ থেকে বের হয়েছি, আমি যে সকাল সন্ধ্যায় মসজিদে আসতেছি, এর থেকে সৌভাগ্যবান কি? মসজিদে আসার পর, নামাজ পড়ে বের হওয়ার পর আবার আরেক মুসলমানের গীবত করছি, তো আমার এই নেকি আমাকে কোন কাজে দিবে? এই নেকি তো আমার কোনো কাজেই আসবে না। দুনিয়ার নেকি হয়তো দুনিয়াতে থেকে যাবে, আমি কবর একা চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন যখন মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে, তখন সে তাতে এমন সব নেকি দেখতে পাবে যা সে জীবদ্দশায় করেনি, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় করে নাই। তখন আরজ করবে, হে আল্লাহ পাক, এসব নেকি আমার আমলনামায় কোত্থেকে এলো? তখন বলা হবে, এসব ওই নেকি যা লোকেরা তোমার গীবত করেছিল। মানুষ যখন গীবত করে আমার, তখন উদাহরণস্বরূপ আমি কারো গীবত করলাম, তখন আমার আমলগুলো চলে যায়, নেকিগুলো চলে যায়, কিন্তু সে জানে না। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা গীবত থেকে বাঁচা, অপরকেও গীবত থেকে বাঁচানো। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ তাআলা এর সামনে কেউ গীবত সম্পর্কে আলোচনা করলো, তখন তিনি বললেন, যদি আমি কারো গীবত করাকে সঠিক মনে করতাম তবে নিজের মায়েরই গীবত করতাম, অর্থাৎ তাহলে আমি আমার নিজের মায়ের গীবত করতাম, কেননা আমার আম্মা যেনই হলো আমার নেকি পাওয়ার অধিক হকদার, তিনি ছাড়া আর কে পাইতে পারে। কিন্তু আমি গীবতকে সঠিকই মনে করি না, গীবত তো গুনাহের কাজ, যেহেতু এটা সঠিকই নয় সেজন্য আমি গীবতও করি না। তো এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমরা যে কষ্ট করে নেকি করছি, ইবাদত করছি, রিয়াজত করতেছি, এই নেকিগুলোকে আমি অন্যের জন্য করতেছি না, আমার আখিরাতকে সুন্দর করার জন্য, আমার আখিরাতের মঞ্জিলকে সহজ করার জন্য। কিন্তু দুনিয়াতে নেকি করলাম, আবার দুনিয়াতে সেগুলো রেখে চলে গেলাম, তাহলে কবর আমি কী নিয়ে যাব? শুধুমাত্র খালি আমলনামা? হ্যাঁ, যদি শুধুমাত্র খালি আমলনামা নিয়ে যেতে না চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে মানুষের দোষ বর্ণনা করা থেকে বাঁচা, মানুষের গীবত করা থেকে বাঁচা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। হযরত সাইয়েদুনা আতা খোরাসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, কেউ যদি আপনার গীবত করে তাতে আপনি দুঃখিত হবেন না, গীবতকারী গীবত দ্বারা প্রকৃতপক্ষে নিজের অজান্তে আপনারই উপকার করছে। আমরা এই বিষয়ে অবগত রয়েছি যে যার একবার গীবত করা হয় তার অর্ধেক গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কারো গীবত করার মাধ্যমে আমি তার গুনাহকে মাফ করে দিলাম, তারই তো লাভ হয়েছে, তার লাভ হলো আমার ক্ষতি হয়ে গেল, তার গুনাহ ক্ষমা হয়ে গেল, তার আমলনামা বৃদ্ধি পেয়ে গেল, আর আমার আমলনামায় গুনাহ লিখে দেওয়া হয়েছে আর আমার নেকি সমূহকে মুছিয়ে দেওয়া হয়েছে। তাহলে তার আমলনামা খালি আমলনামা হয়তো ভরপুর হবে, আর আমার ভরপুর আমলনামা খালি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একদা হযরত সাইয়েদুনা হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহির তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছিল, তখন তার রহমাতুল্লাহ আলাইহির সম্মানিত স্ত্রী সেজন্য তাকে খুবই লজ্জা দিল। তখন তিনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গত রাতে কিছু লোক সারা রাত নফল ইবাদতে মশগুল ছিল, কিন্তু সকালে উঠে তারা আমার গীবত করায় তাদের সে রাতের ইবাদত কিয়ামতের দিন আমার আমলের পাল্লায় তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার! যে গত রাতে যারা সারা রাত ইবাদত করেছে, গত রাতে যারা সারা রাত আমল করেছে, তাদের আমলনামাগুলো কিয়ামতের ময়দানে আমার আমলনামার পাল্লায় দিয়ে দেওয়া হবে। কারণ কি? তারা আমার গীবত করেছে সকালবেলা উঠে। তো আমাদের চিন্তা করা উচিত, রাতে উঠে উঠে যেই আল্লাহকে রাজি করার জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, সকালবেলা উঠে যে আমি অন্য মুসলমানের গীবত করছি, তার মাধ্যমে তো আমার রাতের তাহাজ্জুদের নামাজ আমার কোনো কাজেই আসতেছে না, আমার ইবাদতগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে। আরে এত কষ্ট করে শীতের সময়ে মসজিদে এসে জামাত সকারে প্রথম কাতারে তাকবীর উলার সাথে ফজরের নামাজ আমি আদায় করেছি, এত কষ্ট করে মসজিদ থেকে বের হয়ে চা দোকানে গিয়ে আবার গীবত করে আমার সে আমলনামাকে আমি নষ্ট করে দিলাম, এত কষ্ট করে দিনের পর দিন আমি ইবাদত করেছি, রিয়াজত করেছি, আল্লাহ পাককে ডেকেছি, আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচেছি, কিন্তু এত বছরের ইবাদত থাকার পরে আমি কারো একটা গীবত করে দিয়েছি, হয়তো এর মাধ্যমে আমার আমলনামা নষ্ট হয়ে যাবে, হয়তো এর মাধ্যমে সে উপকৃত হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব। তাই সদা সর্বদা মানুষের গীবত থেকে বাঁচতে হবে, মানুষের মন্দ দিক বলা থেকে বাঁচতে হবে। একটা কথা, যখনই কারো গীবত করার মন চায়, ইচ্ছে পোষণ হয়, তখন এটা চিন্তা করতে হবে, আমি অনেক খারাপ, আমি অনেক মন্দ, আমার মধ্যে এমন অনেক খারাপ বিষয় রয়েছে যেগুলো যদি মানুষ বর্ণনা করা শুরু করে সেটাও গীবত হয়ে যাবে। তাই আমার উচিত হচ্ছে অপরের দোষ না বলা, অপরের গীবত না করা, অপরকে মানুষের সামনে লাঞ্ছিত না করা, অপরের দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে না দেওয়া, দরকারই নেই। উদাহরণস্বরূপ অনেক সময় দেখা যায় ইবাদতের মানে মধ্যে অনেকে গীবত করে থাকে, কেউ নামাজ পড়ার অভ্যাস নেই, এখন আমি অপরকে গিয়ে বললাম, জানেন আপনি তার নামাজ পড়ার অভ্যাস নেই, সে নামাজ পড়ে না, আমি ইবাদত করে আমি নিজেকে অনেক বড়াই করতেছি, নিজেকে নিয়ে অনেক বড়াই করতেছি, নিজেকে নিয়ে অনেক ফখর করতেছি, গর্ব করতেছি, সে মসজিদে আসে না, এই মসজিদে আসে না, অন্য মসজিদে যায়, সে হয়তো কোনো শরীর ওজোরের কারণে, শরীর কারণের কারণে, শরীর কোনো অপারগতার কারণে সে ঘরে নামাজ আদায় করেছে, এখন আমি যে বলেই ফেললাম সে নামাজই পড়ে না, অপবাদ হয়ে গেছে, অথবা সে নামাজ পড়েই না, কিন্তু তার দোষটা আমি অন্যের কাছে বললাম খারাপ উদ্দেশ্যে, সেটা গীবত হয়ে গেছে, কী লাভ হলো? কোনো মুসলমান, কোনো সাধারণ মানুষ যদি খারাপ কাজ করে, আমি তার খারাপ কাজটাকে যদি মানুষের সামনে প্রকাশ করে দেয়, মনে রাখতে হবে তার সে খারাপ কাজটা কখনো দূর হবে না, বরং তার খারাপ কাজ আরও বৃদ্ধি পাবে। যদি তার খারাপ দিকটা, খারাপ কাজটাকে মানে মুছে দিতে হয়, তার খারাপ অভ্যাসটাকে দূর করতে হয়, তাহলে একটাই উপায়, তাকে বোঝানো, তাকে ভালোবাসা দেওয়া, তার দোষটাকে জানার পর সেটাকে গোপন রাখা, তার দোষ সম্পর্কে মানুষকে না বলা, তার গীবত না করা, তাকে লাঞ্ছনা না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম গীবত সম্পর্কে, আসুন এ সম্পর্কে আরও কিছু হাদিসে পাক শ্রবণ করি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান গাওয়া ও শোনা, চুগলখুরি করা ও শোনা থেকে নিষেধ করেছেন। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গীবত শ্রবণকারী ও গীবতকারীর মধ্যে একজন। অনেক সময় দেখা যায় আমরা বলে থাকি আমি তো কারো গীবত করি না, কিন্তু আমার কাছে যদি কেউ গীবত করে সেটা আমার ভালোই লাগে শুনতে। অনেক সময় এমন হয়ে থাকে যে ভাই আমি তো গীবতই করি না, আমি তো কারো গীবত না না, আমি কখনো আস্তাগফিরুল্লাহ, আমার কখনো মুখ দিয়ে কারো দোষ আসবে না, কারো মানে খারাপ দিক আমি কখনো বর্ণনা করি না, আমি তো কারো গীবত করি না। হ্যাঁ আমি তো গীবত করি না, কিন্তু কেউ যদি আমার সামনে গীবত করে সেটা আমার শুনতে অনেক ভালো লাগে। তখন আমি মাথা নাড়ি, জি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, এর মধ্যে দোষটা আছে, সে এমনই, সে এমন খারাপ অভ্যাস, সে এরকমই, তার আর বলেন না, তার দ্বারা কিছু হবে না, সে এমনই অভ্যাস তার মধ্যে রয়েছে। আমি করলাম না, তার সাথে আমি মাথা নাড়ালাম, কী হলো, তার আমি সঠিক হকদার হয়ে গেছি। গীবত করে সেও গুণাগার, গীবত শুনে আমিও গুণাগার, তো লাভ কী হলো? লাভ কিছুই হয়নি, ক্ষতি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। বর্ণিত রয়েছে একদা কিছু লোক হযরত সাইয়েদুনা মাইমুন রহমতুল্লাহ তাআলার সামনে এক বাদশার নিন্দা করা আরম্ভ করলো। তিনি রহমতুল্লাহ তা নীরবে শুনছিলেন, হাও বলেন নাই, নাও বলেন নাই, বাদও দেন নাই, সম্মতিও জানান নাই। তিনি রহমতুল্লাহ নিজে সে গীবত সম্পর্কে ভালো মন্দ কিছুই বলেননি। যখন তিনি রহমতুল্লাহ রাতে ঘুমালেন, তখন স্বপ্নের মধ্যে দেখলেন ওই বাদশাহের দুর্গন্ধময় লাশ তার সামনে রাখা হলো এবং এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলল এটা আহার করুন। হযরত মাইমুন রহমতুল্লাহকে বললেন এই বাচ্চার দুর্গন্ধময় লাশটাকে আপনি আহার করুন, এটা আপনি খান। আল্লাহু আকবার। তখন তিনি রহমতুল্লাহ বললেন আমি এটা কেন আহার করব? সে লোকটি বলল এজন্য যে আপনার সামনে এই বাদশাহের গীবত করা হয়েছিল। তখন তিনি রহমতুল্লাহ বললেন আমি তো তার সম্পর্কে ভালো মন্দ কিছুই বলিনি। তখন লোকটি বলবো কিন্তু তুমি এই বাদশাহের গীবত শ্রবণে সন্তুষ্ট ছিলে। হযরত সাইয়েদুনা হাজাম রহমতুল্লাহ বলেন হযরত সাইয়েদুনা মাইমুন রহমতুল্লাহ আলাই না কারো গীবত করতেন, না তার সামনে কাউকে গীবত করতে দিতেন, বরং কেউ তার সামনে গীবত করার চেষ্টা করলে তিনি রহমতুল্লাহ তাকে বারণ করতেন, যদি সে বিরত থাকে তবে তো ব্যাস, নতুবা তিনি সেখান থেকে উঠে চলে যেতেন। আল্লাহ আকবার। এটা হচ্ছে বুজুর্গানের দিনদের আমল। তাই আমাদের উচিত হচ্ছে যখনই কোনো মজলিসে, যখনই কোনো বৈঠকে, কোনো আড্ডায়, পুকুর ধারে, চায়ের দোকানে, কোনো স্টলে, কোনো ঘরের মধ্যে, কারো বাসার মধ্যে, অর্থাৎ কোনো এক জায়গায় যদি কোনো অপর ভাইয়ের যখন গীবত করা হয় আমি সেটা শুনবো না, তাকে বাধা দিব, যদি বাধা দিতে না পারি তাহলে উচিত হচ্ছে সেখান থেকে আমি উঠে চলে যাওয়া। এটাও একটা মাধ্যম গীবত থেকে বাঁচা, কারণ আমি যতক্ষণ বসবো এখন আমারও ভালো লাগবে, এখন শয়তান আমাকেও ধোকা দিবে, এখন আমিও তাদের সাথে লেগে যাবো অপর মুসলমানের দোষকে বর্ণনা করার জন্য, এখন আমিও তাদের সাথে লেগে যাবো, আমারও ভালো লাগবে, শয়তান আমার মধ্যে মানে একটা স্বাদ সৃষ্টি করে দেবে গীবত করার। শয়তান তখন মুখের মধ্যে একটু মানে মিষ্টতা দিয়ে দিবে যে তুমি গীবত করতেছো আরও করো, ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে, মানে এমন দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা চলতেই থাকবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোনো বৈঠকে যদি গীবত হয় সেখানে না যাওয়া, যদি কোনোভাবে গেলাম সেটাকে না শোনা, তাদেরকে বাধা দেওয়া, যদি না দিতে পারি তাহলে সেখান থেকে চলে যাওয়া। তাহলে এর মাধ্যমে কী হবে, আমিও গীবত থেকে বাঁচবো, হয়তো বা আমি ওঠার কারণে তারও লজ্জা পেয়ে যাবে এবং তারও অন্যের গীবত করা থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বর্ণিত রয়েছে গীবত শুনে আনন্দবোধ করা, মনোযোগের সাথে গীবতের প্রতি কান দেওয়া, গীবতে তৃপ্ত হয়ে জি হা, হুঁ, জি ইত্যাদি সম্মতিমূলক শব্দ উচ্চারণ করাও গীবতের মধ্যে অন্তর্ভুক্ত। গীবত শ্রবণকারীর এই স্বতঃস্ফূর্ত সারাদান গীবতকারীকে আরও বেশি বেশি গীবত করার প্রতি উদ্বুদ্ধ করে এবং সে আরও উৎসাহিত হয়ে গীবত করে। এছাড়া গীবত শুনে আনন্দবোধ ও বিস্ময় প্রকাশ করা গুণা, যেমন হতবাক হয়ে বলা আরে সে কি এরূপ ব্যক্তি, আমি তো তাকে ভালো মানুষ মনে করতাম, আগ্রহ ভরে গীবত শোনা, গীবতে বিস্ময় প্রকাশ করা, গীবতের প্রতি সম্মতি জ্ঞাপন করে মাথা নাড়া ইত্যাদিতে গীবতকারীর সমর্থন ও উৎসাহ বৃদ্ধির মাধ্যম হয়ে থাকে। বরং গীবত করার সময় শরীর প্রয়োজনে ব্যতি রেখে নীরবতা অবলম্বনকারীও গীবতের একজন অংশীদার হিসেবে বিবেচিত হবে। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা গীবত থেকে বাঁচা, অপর মুসলমানকে বাঁচানো। আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, শুনছিলাম গীবতের ধ্বংসলীলা সম্পর্কে, আসুন এই সম্পর্কিত আরেকটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, ইমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো ব্যাপার কি, আপনাকে তো কখনো হাজ্জাজ বিন ইউসুফের সমালোচনা করতে দেখা যায়নি। বললেন আমি আল্লাহর গোপন ব্যবস্থাপনাকে খুবই ভয় করি, কখনো যেন এমন না হয় যে তাওহীদের বরকতে আল্লাহ পাক তাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারেন, যেহেতু সে একজন মুসলমান তাই মুসলিম হওয়ার কারণে আল্লাহ পাক আপন দয়া দ্বারা বিনা হিসেবে ক্ষমা করে দিতে পারেন, পক্ষান্তরে তার গীবত করার কারণে আমাকে শাস্তিতে নিপতিত করে দেন। আল্লাহ আকবার। এটাই হচ্ছে বুজুর্গানের দিনদের অভ্যাস। অনেক সময় দেখা যায় আমরা দুনিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা করি। অর্থাৎ উদাহরণস্বরূপ কোনো রাজনীতিবিদ বা কোনো সমাজের এমন এক ব্যক্তি যার সাথে মানুষের অনেকগুলো মানুষের সম্পৃক্ত রয়েছে, আমার সম্পৃক্ততা রয়েছে, নেতা অর্থাৎ আমাদের সকলের উপরস্থ যিনি রয়েছে তার সম্পর্কে, তার কোনো একটা খারাপ অভ্যাস রয়েছে, এখন আমরা যারা কর্মচারী রয়েছে এখন তার সম্পর্কে বলা, আরে ভাই জানেন আমার উপরস্থ উনি এমন, সে এমন করে, তার মানে কথা ঠিক নেই, তার বলা ঠিক নেই, সে সবসময় ধমক দেয়, সে সবসময় রাগান্বিত হয়, সে সবসময় এমন করে বলে, বেতন ঠিক মতো দেয় না, আরে ভাই ভালোই লাগে না, সবসময় মানে শুধু কাজের প্রেশার থাকে। এই যে আমার উপরস্থ সম্পর্কে যে আমি আমার অন্যদেরকে বললাম সেটা গীবত হয়ে গিয়েছে, তার দোষকে অন্যের কাছে বলা, তো মনে রাখতে হবে এর মাধ্যমে সে তো একজন মুসলমান, আমার উপরস্থ সে একজন মুসলমান। এখন যদি আল্লাহ পাক চায় নিজের দয়ার মাধ্যমে তার গুনাহকে মাফ করে দিতে পারে, সে যদি তওবা করে নেয় সে তো আল্লাহর নেকবান্দা হয়ে যাবে, আর আল্লাহ না করুক তার গীবত করার কারণে তো আমার দুনিয়া ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। তাই চিন্তা করতে হবে গীবত কখনো কখনোই কখনোই কোনো অবস্থায় কারো গীবত করা যাবে না, হোক সেটা বড় হোক সেটা ছোট, হোক সেটা আমার ভাই হোক সেটা অন্য কেউ, হোক সেটা আমার উপরস্থ বা আমার নিম্নস্থ বা আমার কর্মচারী বা আমার সাথে কাজ করে বা আমি তাকে দূর দূর পর্যন্ত চিনিই না, আমার সাথে তার ভালো সম্পর্ক নেই, অনেক সময় দেখা যায় আমরা শত্রু গীবত করতে থাকি, মানে আমার সাথে তার ভালো সম্পর্ক নেই, তার সাথে আমার ঝগড়া হয়েছে, এখন বাস তার কোনো একটা দোষ পেলে আমি পুরো মানে একদম ঢোল মানে এমন মাইকের মধ্যে মানে আমরা কি এটা অ্যালান করি, ঘোষণা করি, জানেন ভাই সে এরকম, চা দোকানে বসে চারজন মুসলমান এখন আমি তাদের সামনে গিয়ে শুরু করে দিলাম, ভাই জানেন আমার প্রতিবেশী এমন, সে এরকম করে আমাকে অনেক অত্যাচার করে, আমার বাড়ির সামনে সে মানে গাছ লাগিয়ে দিছে, আমার বাড়ির মানে সীমানার মধ্যে সে দেয়াল তুলে দিছে, আমার উঠানের মধ্যে তার গাছের পাতা পড়ে, তার বাড়ির হাঁস মুরগি এসে আমার এখানে অত্যাচার করে। আরে ভাই যার সমস্যা আমি তাকে বলে দিই না, এখন তার এই মন্দ বিষয়গুলো, তার এই খারাপ বিষয়গুলো, তার একটা মানে দোষগুলো ভুলগুলো আমি অন্যের কাছে বললাম, গীবত হয়ে গেছে। সে আমার শত্রুই হোক না কেন, মুসলমান তো মুসলমান কখনো শত্রু হয় না, কিন্তু বাহ্যিক কারণে সাধারণ দুনিয়ার কোনো কারণে যদি শত্রুই হয়ে থাকে তাহলে আমি তাকে বলে দিই না, অন্যকে বলে তো আমি গীবতের হকদার কেন হচ্ছি, গীবতের গুণের মানে যে ধ্বংসলীলা সেটা আমি কেন নিজের মধ্যে নিয়ে আসতেছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আসলে মূল কারণ হচ্ছে মুখ, এই জবান, এই জিহ্বা। জিহ্বাকে আমি যত বেশি চালাবো তত বেশি আমার দ্বারা গুণা হবে, যত বেশি আমি অহেতুক কাজে গুণাহের কাজে খারাপ কাজে আমি যত বেশি আমি এটাকে ইউজ করবো তত বেশি গুণাহের মাধ্যম তৈরি হবে। গীবত জিহ্বাকে অহেতুক কথা বলা থেকে বাঁচাতে হবে, জিহ্বাকে মানে বেশি কথা বলা, সবার সামনে কথা বলা, মানে যেটা দরকার সেটাও বলা, যেটা দরকার নয় সেটাও বলা, এমন কথা থেকে বাঁচাতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা গীবত থেকে বাঁচা যাবে। কারণ জিহ্বা মুখই হচ্ছে আসল বিষয়, কারণ মুখ দ্বারাই অনেক গুণা হয়ে থাকে, যেমনটি বর্ণিত রয়েছে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের অধিকাংশ গুণা তার জিহ্বা দ্বারাই সংগঠিত হয়ে থাকে। যখন আমি আমার জিহ্বাকে সতর্কতার সাথে ইউজ করব, ব্যবহার করব, যখন আমি আমার জিহ্বাকে বিনা প্রয়োজনে ব্যবহার করব না, ইউজ করব না, আমি কথাই বলবো না, তখন আমার দ্বারা তা গীবত হবে না। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন মানুষ সকালে ঘুম থেকে ওঠে তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে অনুনয় বিনয় করে বলে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ পাককে ভয় করো, কেননা আমরা তোমার সাথে জড়িত, যদি তুমি সোজা থাকো তবে আমরাও সোজা থাকবো, আর যদি তুমি বক্র হও তবে আমরাও বক্র হয়ে পড়বো। আল্লাহ আকবার, এটা হচ্ছে অবস্থা। হ্যাঁ, জিহ্বা যদি মানে উল্টো দিকে চলে তখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উল্টো দিকে চলবে, আর জিহ্বা যদি সোজা হয়ে চলে তখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সোজা হয়ে চলবে। এই জন্য গীবত থেকে, চুগলি থেকে, হারাম কাজ থেকে যদি আমি আমার জবানকে বাঁচাতে চাই তাহলে জিহ্বাকে বাঁচাতে হবে, জিহ্বাকে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ আমির আলহ সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া 72 নেক আমল ইসালাম আমাদেরকে দিয়েছেন, এই নেক আমল ইসালাম যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জিহ্বার হেফাজত হবে। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সোমবার আমাদের কুফলে মদিনা দিবস থাকে, অর্থাৎ কম কথা বলার অভ্যাস, কম খাওয়ার অভ্যাস, কম ঘুমানোর অভ্যাস, নিজের জবানকে কম কথা বলার মাধ্যমে হেফাজত করার অভ্যাস তৈরি করার জন্য একটা দিন আমির আলহ সুন্নাত দিয়েছে, ইংরেজি মাসের প্রথম সোমবার কুফলে মদিনা দিবস। এই দিবসে কী হয়ে থাকে, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আমির আলহ সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার লিখিত পুস্তিকা নিস্তুব শাহজাদা, এই রিসালাটা পড়ে আমরা পাঠ করে থাকি, সেটা পাঠ করে শোনানো হয়, দোয়া করা হয়, এবং এই দিন কম কথা বলার অভ্যাস তৈরি করার জন্য যতটুকু সম্ভব জিহ্বাকে কম ব্যবহার করা হয়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা মাকতাবাতুল মদিনা থেকে নিশ্চুপ সাজাদার যে রিসালা রয়েছে, পুস্তিকা রয়েছে, সেটা আমরা নিয়ে নিই, অথবা www.dawatislami.net থেকে আমরা সেই পুস্তিকা নিয়ে নিই, নিয়ে অধ্যয়ন করি। অধ্যয়ন করার পর আমরা বুঝতে পারবো যে জিবার কতগুলো ক্ষতিকর দিক রয়েছে, জিবার ভালো দিকও রয়েছে। যদি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দুরুদে পাক, জিকির করা, ইবাদত করা, তিলাওয়াত করা, নাত শরীফ পাঠ করা, নাত শরীফ শ্রবণ করা, জিবার মাধ্যমে মুসলমানকে সালাম দেওয়া, মুসলমানের দুঃখের সময় তার পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, অর্থাৎ যত ভালো কাজ রয়েছে সেগুলো যদি আমি করতে চাই তাহলে জিবা দ্বারাই সম্ভব। আর করার জন্য মাধ্যম হচ্ছে নিসব সাজাদার রিসালা আমাদেরকে পড়তে হবে। এই পুস্তিকা পড়ার মাধ্যমে আমার জিবার হেফাজত হবে। এই পুস্তিকা পড়ার মাধ্যমে গুনাহের কাজেও জিবা ব্যবহার হবে না, অহেতুক কাজেও জিবা ব্যবহার হবে না। মুখকে গুনাহের কাছ থেকে বাঁচাতে পারবো, খারাপ কাজ থেকে বাঁচাতে পারবো, অহেতুক যেগুলো দরকার নেই সে কাজ থেকে আমরা বিরত রাখতে পারবো। এই জন্য উচিত হচ্ছে আমরা প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সোমবার নিসব সাজাদার রিসালা পাঠ করে নেওয়া। যদি একাকী পারি একাকী পড়বো, যদি সম্মিলিত পারি কোনো মসজিদের মধ্যে অথবা কোনো বৈঠকের মধ্যে, কোনো দোকানের মধ্যে, আমার ঘরের মধ্যে আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে, আমরা তাদেরকে নিসব সাজাদার রিসালা পুস্তিকা পাঠ করে শোনাই। কারণ আজকে আমাদের সমাজটাই হয়ে গিয়েছে এমন, মানে চারজন বসে আছে, পাঁচজন বসে আছে, সেখানে গীবত সম্পর্কে, মানে গীবত শুরু হয়ে যায়, কোনো মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে বর্ণনা শুরু হয়ে যায়। তো আমরা যদি চাই আমাদের সমাজ সুন্দর হোক, আমরা যদি চাই আমাদের মহল্লা সুন্দর হোক, আমাদের পরিবেশ সুন্দর হোক, তাহলে আমাদের উচিত হচ্ছে মানুষকে গীবতের ধ্বংসলীলা সম্পর্কে বোঝানো। এবং গীবতের ধ্বংসলীলা সম্পর্কে যখন আমরা জানবো তখন গীবত থেকে আমরাও বাঁচতে পারবো, অপরকে বাঁচাতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, সদা সর্বদা মানুষের গীবত করা থেকে নিজের মুখকে হেফাজত করার তৌফিক দান করুক, অপর মুসলমান ভাইকেও আমাদের গীবত করা থেকে হেফাজত দান করুক। আগামী পর্বে আরও একবার উপস্থিত হব আর একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।